আমি সর্বপ্রথমে সত্যি মন্ডলের উপর থেকে একটা পারমিশন দীক্ষা চাচ্ছি। আমি বার্ধক্য এবং রোগগ্রস্ত বলে দাঁড়িয়ে বলবার যোগ্যতা আমার কম থাকে। আমি আপনাদের কাছে বসে বসে যোগ্যতা আলোচনা আপনারা আমার চুষে যাবেন। মাইকে অ্যানাউন্স করে বলা হয়েছে বর্তমান পরিস্থিতি ও সনাতন ধর্ম সম্বন্ধে আলোচনা হবে। এক্ষেত্রে বৈষ্ণব বৈষ্ণব সাহিত্য ও সংস্কৃতি সম্বন্ধে আলোচনা হবে। যাই হোক, আমি তাই আলোচনা করি, সব কথাই আলোচনা করি। প্রথমত সাহিত্য কাকে বলে, বৈষ্ণব সাহিত্য কাকে বলে, অর্থাৎ বৈষ্ণবদের গ্রন্থে পরিভাষায় যে সমস্ত চিন্তাধারা প্রকাশিত হয়েছে সাধারণত সাহিত্য শব্দ যেভাবে বাজারে সমাজে চলছে, আমি সাহিত্য শব্দের দ্বারা সে কথা মনে করি। সাহিত্য শব্দের অর্থ ধাতু প্রচারগত বিচার করলে শীতের সবুপূর্ণ বর্তমান সবুপম, তার উপরে স্নেহ প্রত্যয় করলে সাহিত্য এই শব্দটি উৎপন্ন হয়। সাহিত্য বললে এই বুঝবে যে জিনিসটা যার সঙ্গে এই ব্যাপারটা আছে, অতীত নাই। সাহিত্য আমাদের অধিক সাধন করবে না, যদি অধিক সাধন করে আমি কোন ভাষা বা ভাব ভঙ্গি আপনারা লক্ষ্য করে থাকবেন, তাহলে সেটাকে সাহিত্য সূর্যের মধ্যে ধরা হবে না। আমি সেস্থলে বলতে চাই, যেমন গ্রন্থাগারিতে বহু রকমের গ্রন্থ ছাপা গ্রন্থ হলি সে একটা সাহিত্য, নাটক নভেল কত কিছু, এগুলো আমি এসব গুলিকে সাহিত্য শব্দের সংজ্ঞার মধ্যে পরিভাষার মধ্যে নিয়ে আসতে আমি জানি তারা কি সাধন করছেন, কি করছেন। আজকালকার দিনে সাহিত্য বলতে গেলে স্ত্রী পুরুষের ক্রিয়াকলাপ, রাস্তার নিরক্ষর কতগুলো ক্রিয়াকলাপ, বেশ সুন্দর পরিবেশ পরিস্ফুট করে বর্ণনা করে দিতে পারে, এ একটা বেশ সাহিত্য। সাহিত্যিকরা অনেক সময় বর্ণনা করেন বাগানের পুরুষকে রংটি কত সুন্দর, তাতে ঘনর দিয়ে বসেছে, মৌমাটি তার ভয়কে যেতে পারে না, খুব চমৎকার সাহিত্য হয়েছে। এতে কি ভিত্তি সাধন করছে, মানুষের কি সাধিত মঙ্গল তারা করছে, কেউ বলছেন যে অমল ভবল পালে লেগেছে মঙ্গল মধুর হাওয়া, দেখি নাই করবো দেখি নাই এমন চরণী হাওয়া। জীবন কি সাধন মঙ্গল সাধন করল, এইসব সাহিত্য আমরা সাহিত্য সংজ্ঞার মধ্যে দেখে প্রস্তুত নিতে রাজি। সাহিত্য শব্দের যে পরিভাষাগত ধাতু প্রত্যয়গত আবিধানিক অর্থগত চিন্তা করতে গেলে এরা সাহিত্যের মধ্যে পড়ে না, সাহিত্যের থেকে মধ্যে আসে না। একটু নিত্য সাধন করতে হবে, মঙ্গল বিধান করতে হবে। সিদ্ধের সহিত বর্তমান যে জিনিসটা সেটি সাহিত্য এবং সেই ধর্মটাতে রয়েছে সেটি সাহিত্য, তার দ্বারা ক্ষমতা সাহিত্য বলে বলা যেতে পারে। এই যে আপনারা সাহিত্য আলোচনার সময় তার করবেন এই বিষয়টা চিন্তা করবেন যে এটা সাহিত্যকে একটা বর্ণনা দিয়ে যাওয়া, যে সেই বর্ণনাটাকে ফুটিয়ে তুলেছে এই একটা সাহিত্য সেটাকে সাহিত্য বলা হবে। নাটকে থিয়েটারে নানা রকম কুৎসিত চিত্র, কুৎসিত বর্ণনা, কামচিত্র অনেক সময় বর্ণনা থাকে এবং সেই সব বর্ণনা আজকাল টাকি হাউস, সিনেমা হাউস আজ একখানা বেশ ভালো সাহিত্য দেয়। বিবেচনা করে দেখল তার মধ্যে সিটের অংশ কতটুকু প্রবণনা অভিযোগ একখানা বিচের কথা টেনে টিনে ধরলে পারে। এই শ্রেণীর সাহিত্য যত প্রচলন হবে দেখে তত অকল্যাণ। আমি বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আপনাদের নিকটে এটি নিবেদন করছি যে বর্তমান দেশের যে আর হওয়া যেরকম ভাবে চলে এর আন্দোলন যদি আপনারা পরিবর্তন করতে না পারেন তাহলে প্রত্যেকেই দুর্ভোগ কষ্ট পাবেন, কখনো শান্তি পাবেন। এই জন্য উদ্ভবটি আমাদের সাবধান হয়ে থাকাটা দরকার। আমরা সকলেই সংসারে পিতা হয়েছি, সন্তানটিকে এমন করে তৈরি করা দরকার যাতে সে কোনো অদ্ভুত সাধন না করে। প্রত্যেক জ্ঞান কর্তব্য যে ছেলেটি একটা মানুষ সেই একটা ভালো হয়, অস্বচ্ছন্দে না করে, দুশ্চরিত্র না হয়, ভালোভাবে জীবনযাপন করে, তার কর্তব্য চাই। কেবল তাকে জন্ম দিয়েছি আর আমার কোনো দুঃখ নেই এ কখনো মনুষ্য জীবনের কর্তব্য নয়, তাকে তৈরি করতে হবে। তার নিজের মঙ্গল, পিতার মঙ্গল, গ্রামের মঙ্গল, দেশের মঙ্গল, সমস্ত প্রাণীর মঙ্গলের চিন্তা করে সেই শিশুটিকে শিক্ষা দিতে হবে। এইভাবে যদি আমরা সমাজকে গড়ে না তুলি, আমাদের আত্মীয় স্বজন ছেলে পেলে এদের যদি তৈরি করে না তুলি তো ভবিষ্যতে আমাদের ভয়ানক অসুবিধা এসে যাবে। আপনারা সেটা সকলেই অনুভব করছেন এবং পরস্পর আলোচনাও করেন যে বর্তমান দেশের এক প্রকার পরিস্থিতি হয়ে পড়েছে। কিন্তু এর থেকে বাদবার উপায় কি? আমি কালকে এই বার লাইব্রেরিতে সকালবেলা 9টা থেকে 10টা পর্যন্ত বসেছিলাম, তাদের সঙ্গে কিছু আলোচনা করেছি যে দেখুন প্রত্যেক শহরই নিশ্চিত এই যে সমস্ত বার অ্যাসোসিয়েশন বারের যে সমস্ত তারা এই সর্বাপেক্ষা উচ্চশিক্ষিত সব উচ্চশিক্ষিত সব এক জায়গায় বসে আছে। দেশের কল্যাণ অনেক পরিমাণে তাদের উপরে নির্ভর করে। আপনারা উঠেন, আপনারা বিবেচনা করুন দেশের যে পরিস্থিতি এখন কি ভাব পেয়েছে আর পূর্বে কি ভাব ছিল, দেশ স্বাধীন হয়ে কি হয়েছে আর আমরা যে দেশের পরাধীনতা বলতাম তাতেই যে আমাদের কি এই সমস্ত চিন্তা তুলনামূলক চিন্তা আমাদের করা দরকার, বিবেচনা করা দরকার। মানুষ মাত্রেই শান্তি চায়, শুধু মানুষ চায়, কীট পতঙ্গ পশু পক্ষী বৃক্ষলতা প্রভৃতি দিন দ্বারা সকলেই সুখ চায়, শান্তি চায়, উপভোগ করতে কেউ চায়, এমন প্রাণীকে নিতে কোথাও দেখা যায়, শান্তিটা সকলেই প্রয়োজন। কিন্তু সেই শান্তি কি করে হবে, অবলম্বন করে আমরা শান্তি পেতে পারি, এগুলো চিন্তা করার দরকার। এবং ভারতীয় আর্য ঋষিগণ আমাদের দেশে শান্তির পদ্ধতিটা সামাজিক রীতিনীতি পদ্ধতি কোনো কিভাবে চালিয়েছিলেন সেটা একবার স্মরণ করি। আমাদের আগেকার সমাজ কিভাবে ছিল, সমাজের রীতিনীতি কিভাবে ছিল, সাহায্য পাওয়া যায় দুঃসঙ্গম উষ্ণের জল স্বচ্ছ সাধ্যে বুদ্ধিমান ভুটমান ব্যক্তিকে বলছে ভুটমানকে যার যে বিচারক বুদ্ধির কাজই হচ্ছে বিচার। আমরা মানুষ হয়েছি, আমাদের একটা স্থূল শরীর রয়েছে, তার ভেতরে মন একটা সূক্ষ্ম দেহ, তাই চারটি অবস্থা মন বুদ্ধি অহংকার চিত্ত, এই চারটি জিনিস আমাদের ভেতরে আছে। মনে একটা চিন্তা করে মন সেটা বুদ্ধির কাছে যায়, বুদ্ধি হল বিচার, আমরা যার দ্বারা বিচার করে থাকি বুদ্ধি সেই জিনিসটা ভালো মন্দ বিচার করে একটা বস্তু নির্দেশ করবে, করে সেটা অহংকারের কাছে দেবে, এই সেটা ক্রমশ চিত্রের পর্যন্ত বলতে পারি। আমরা লোকে সাধারণ সমাজে বলে থাকি আর লোকটার চিত্রবৃত্তি খারাপ হয়ে গেছে, ওর দ্বারা কি মঙ্গল হবে, সেই চিত্রবৃত্তির যে জিনিসটা সেটা মনেরই সূক্ষ্মতম অবস্থা, বুদ্ধি হল তার দ্বিতীয় অবস্থা, বুদ্ধি বিচার করে কোনটা গ্রহণ করবো কোনটা গ্রহণ করবো না, কোন জিনিসটা চিত্রকার এটা বিচার করে বুঝছে। সেই জন্য শাস্ত্রকারগণ বুদ্ধিমান ব্যক্তিকে আকর্ষণ করছেন, স্বচ্ছ সজ্জিত বুদ্ধিমান দুঃসঙ্গমী পরিত্যাজ্য স্বচ্ছ সজ্জিত বুদ্ধিমান, বুদ্ধিমান ব্যক্তি কি করে দুঃসঙ্গ পরিত্যাগ করে, কেন দুঃসঙ্গগুলো যদি গ্রহণ করে লোক তাহলে ছেলে পেলে খারাপ হয়ে যাবে, আমাদের বুদ্ধি খারাপ হয়ে যাবে, মন খারাপ হয়ে যাবে, তাই আমাদের বুদ্ধিটা স্থির হওয়া দরকার, বুদ্ধির রেগুলেশন দরকার, বুদ্ধির শিক্ষার দরকার, ভালো কোনটা মন্দ কোনটা এই বিচার করা দরকার, কেন বিচার করবো, কেন যে মন্দির গ্রহণ করলে তাতে আমাদের ক্ষতি হবে, ভালো গ্রহণ করলে আমাদের ভালো হবে। ভালো সকলেই চায়, মন্দ কেউ চায়। অথচ বর্তমান পদ্ধতি, শিক্ষা পদ্ধতি, শাসন পদ্ধতি বা ধারা বা সামাজিকতা, ব্যবহারিক জগতের এমন পরিস্থিতি হয়েছে আমাদের ক্রমশ অবনতির দিকে আমরা যাচ্ছি, উন্নতি আমাদের হয়। আর যে শাস্ত্রকারগণ বলেন যে কলি, কলির প্রাদুর্ভাবেতে দেশে এই প্রকার অবস্থা ক্রমশ আসবে। আসবে বলে তারা সাবধান করে দিয়েছে, আসবে বলে সেই পরিস্থিতিটাই আমাদের কাছে চেপে যান, আমরা সেটি খারাপটাই টেনে চলে নিয়ে এই জন্য আমাদের সাবধান করে দিয়েছে যে তোমরা সাবধান হয়ে যাও, সুপথে যেও না খারাপ পথে যেও। এই জন্য আমাদের দুঃসঙ্গম ঐশ্বর্য স্বচ্ছ সত্যি জীবনীমান দুঃসঙ্গের তালিকা স্বাস্থ্যটা আমাদের সামাজিক পদ্ধতি অনুসারে আমাদের দেখিয়ে দিয়েছে। আমাদের সে সামাজিক রীতিটি ছিল, আমরা সংসারে যে বাস করছি আমাদের সামাজিক পদ্ধতিগুলো এবং পরিষ্কারভাবে একটা খারাপ সংসদকে লোক ঘরে আসলে আমরা তাকে ঘরে উঠে দিই, পেঁয়াজ নিয়ে ঘরে উঠেছি। ঘরে উঠিস নি তোকে আমরা ঘরে জায়গা দেবো না, ঘরে অতিরিক্ত গোবর চড়া নিয়ে যাব। এই দুঃসঙ্গের একটা শ্রেণী স্বাস্থ্যকারা নির্দেশ করে দিয়েছে যে এই শ্রেণীর লোক আমাদের মনোবুদ্ধি অহংকার চিত্রটাকে খারাপ করে দেয়, অশান্তি আমাদের সমাজে এগিয়ে তাকে তাদের থেকে চলে থাকতাম। সর্বদা সেই চিন্তা আপনারা সবই করেন, যারা যারা সনাতন ধর্মের বিরোধী, সনাতন ধর্মকে ধর্ম বলে স্বীকার করে না, সনাতন ধর্মের কোন বিচার তারা নিতে চায় না, তাদের একটা জল বন্ধ বন্ধ হইয়া আমরা শাস্ত্রে সাধারণত দেখি, পুরাণে ইতিহাসে সমস্ত আলোচনা আমাদের রয়েছে, দেবাসুরের সংগ্রাম বলতে আরো গড়ে চলেন। বহুদিন ধরে দেবাসুরের সংগ্রাম চলেন, পূর্বে এই দেবাসুরের সৃষ্টির পূর্বে যে মনুষ্য জাতি ছিল একটা মাত্র জাতি ছিল, মনুষ্য জাতি তাদের মধ্যে খারাপ বলে কোনো কিছু ছিল, সমস্ত বিশিষ্ট জিনিস ছিল, কালের প্রভাবে ক্রমশ খারাপ জিনিস প্রবেশ হতে আরম্ভ করল। খারাপ দিনের যখন পুরোহিত চিন্তার মধ্যে আহার বিহার চলাফেরা ভাব ধারা সব তার মধ্যে কুচিন্তা কুধারণা কুব্যবহার ঢুকতে আরম্ভ করল, তখন আমাদের দেশে দুটো শ্রেণী ভাববে, এক শ্রেণীকে বলা হয়েছে দেবতা আর অন্য শ্রেণীকে বলা হয়েছে পশু। দেবতা এবং পশু হংস জাতি দুর্ভাগে বিভক্ত হয়ে গেল কাল প্রভাবে প্রকাশ হতে, বঙ্গবন্ধু বিবাসীদের সংগ্রাম আপনারা পুরাণ ইতিহাস যে প্রচুর জানেন, এগুলো নতুন কিছু নয়। ওই সংগ্রাম দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ লড়াই এরকম কিছু করে আসছে, তাকে লড়াই করেও ওই সংগ্রাম পরাষ্ট্র এর কারণ কি? আমাদের যে সনাতন শাস্ত্রে এই দুটো যুদ্ধ বিগ্রহের কথা লেখা আছে। আমাদের দেশে আজকাল যুদ্ধ বিগ্রহ লেগেই আছে, যুদ্ধ বিগ্রহ লেগেই আছে। এই যুদ্ধের মূলে কি? দেবভাব না আসল? আমরা সেটা বিবেচনা করে সেই রকম ভাবে আমরা চলি। আমরা দৈব ভাবাপন্ন হব কেন? দেবতারাই জয়লাভ করবে, পশুজন জয়লাভ করতে পারবে না, পশুজন পরাস্ত হতে বাধ্য। কাজে আসলিক ব্যক্তি, আসলিক ক্রিয়াকলাপ, আসলিক আহার বিহার চাল চলন আমাদের পরিত্যাগ করতে হবে। গীতায় সেই বলতে যে জল দুটো শব্দ দৈব আসল পৃথিবীতে দুই শ্রেণীর লোক, দৈব এবং আসল। তারপরেই বলতে যে আমি দৈব শ্রেণীর লোকের কথা তোমাদের নিকট অর্জুন চৌহান নিকট আমি বর্ণনা করেছি, এবং আসলিক কারা এটা বুঝে থাকুন, বিচার করে থাকুন। তারপরে বিশ্বকৃষ্ট শ্লোক বিচার রচনা দিয়েছি আমরা, সেই শ্লোকগুলো খুব ভালো করে আলোচনা। আমরা এক ঘরে যদি পাঁচটি যোগ থাকি তার মধ্যে দুটি হচ্ছে ঔষধ হয়েছি, দুটি হচ্ছে দেবতা, কিংবা একটি হচ্ছে দেবতা চারটি হচ্ছে ওষুধ, কিংবা চারটি দেবতা একটি ওষুধ। সেই বিচার শ্লোকগুলো আপনারা সবার মনে বিচার মিলিয়ে দেখবেন। আমরা সংসারে বাস করি, সংসারে বন্ধু লোকজন থাকে, এক সংসারে আদর্শ কোনো বেশি লোক থাকে, কার কি স্বভাব কার কি ব্যক্তি এগুলো বিচার করা করে সেই অনুসারে আমাদের সমাজটাকে গঠন করতে হবে। তা না করলে আমাদের দেশে তখন কল্যাণ হবে না, কর্মসং নিচের দিকে চলে যাবে, অসৎ পথে চলে যাবে। সেগুলো বিচার করা দরকার। বিশেষত আমি আপনাদের নিকট নিবেদন করে জানাচ্ছি, আজকালকার যে শিক্ষা বিভাগ, ছোট ছোট স্কুল স্কুলে যে সমস্ত ছেলেপেলেদের বই পাঠ্য রয়েছে, তার মধ্যে শিক্ষা বিভাগ অশিক্ষা কুশিক্ষাগুলো ঢুকিয়ে দিয়েছে। সেই শিক্ষার জন্য লাভ করে ছেলেরা পিতা মাতার প্রতি শ্রদ্ধা উদযাপন করে না, শিক্ষকদের প্রতি কর্তব্য পালন করে না, জ্যেষ্ঠ সম্মানিত ব্যক্তিকে সম্মান দিতে জানে না, তাদের প্রতি অসম্মান জ্ঞাপন করার চেষ্টাটা আজকের কিছু। এই আমি এখানে এসেছি আসাম থেকে, আসামে একটি হেডমাস্টার তার ছোট ভাই এই স্কুলে ফেল করেছে, এই ম্যাট্রিকুলেশন দিয়ে ফেল করেছে। আমাদেরকে ছেড়ে দিয়ে এসেছে। আমি তখন তাকে বলতে বাধ্য হলাম, বেশ করেছ, ভালো করেছ, ফেল করেছ, বেশ ভালো করেছ, তুমি পাশ করলে তোমার খারাপ, খুব কেন অশিক্ষা শিখতে পারবে, এটি একটু ভালো, কেউ কিন্তু চুরি করতে শেখা সেটা যদি শিখতে না পারে ভালোই হল। যেখানে অসৎ শিক্ষা সেটা ফেল করে একটু ভালো হল, অশিক্ষা তোমার নাম করতে স্কুলে যত না যাবে ততই ভালো। আপনারা বোধ বইগুলো পড়ে দেখেন পরিশ্রমটা নষ্ট করে কি, আমি অনুরোধ জানিয়ে যাচ্ছি এই ক্লাস থ্রি থেকে টু পর্যন্ত কিছু বই পাঠ্য হয় ইংরেজি বাংলা যে কোনো ইংরেজ হোক একবার পড়ে এই শিক্ষা পদ্ধতি যদি পরিবর্তিত না হয় দেশ উচ্চ একেবারে উচ্চ প্রধান মূল কারণ হচ্ছে যে তাদের ধর্মের সঙ্গে কোন সম্বন্ধ নেই। স্কুলের যে শিক্ষা পদ্ধতি বা কলেজের যে শিক্ষা পদ্ধতি আমরা সাধারণত বলি যাই গ্রেজুয়েশন ঈশ্বর চিন্তা ব্যতীত শিক্ষা, যে শিক্ষার মূলে ঈশ্বর, ঈশ্বর চিন্তি সমস্ত গুণের আধার শুরু হয়েছে ভগবান, সমস্ত শক্তির আধার হচ্ছে ভগবান। আমরা যদি সেই ভগবানকে বাদ দিয়ে দিই, গুণের কোনো আলোচনাই না করি, শক্তির কোন আলোচনাই না করি, তাহলে আমরা অপকথিত বাদ করি। আমরা একটা তত্ত্ব নির্মাণ করলাম, তুই ভগবান নির্গুণ, ভগবানের কোন গুণ নেই, ভগবানের কোন গুণ নাই সে কথা যদি বলি বা ব্রহ্মের কোন গুণ নাই, ব্রহ্মের গুণ বলছি, এসব গণকার আপনার চলছে স্কুল কলেজে সব পড়ানো হয়, ব্রহ্মের গুণ বস্তু তার মানে তার দয়া বন্ধ নাই। আমরা যে একটা প্রার্থনা করব যে হে ভগবান আমার এই যুদ্ধের কথা মোচন করো, আমার অভাব হবে ইয়ে করো, তুমি দয়া করে আমাকে ব্যাপার করো, সেখানে বলে দেওয়া হল যে সে নির্গুণ বস্তু তার কাছে কিছু চাইলে পাবে না। ইঙ্গিত করা হচ্ছে যে তোমরা ভগবানের নাম করো না, খবরদারের ভগবান শব্দটা বলো না, ভগবান কি দেবে আমরা আইন করে নিয়ে দেব, জন্মদি যদি চাষ করে আমরা যে ধানটুকু পাই নিজে গাছ বছর খেটে করেছি সেটা ঘরে নিয়ে আসবেন বলা ভয় দুটুক করে কাঁপে বলে কোন সবাই নিয়ে নিয়ে যাবে চাষ বছর। দেশের পরিস্থিতি এই প্রকার ঈশ্বর বিরোধী হয়ে গিয়ে লোক এক প্রকার দক্ষ ধারণ হয়ে গেছে যে ঈশ্বর নিঃশক্তি, কোন বড় বড় দাস নেই, বেদান্তের ভাইস টিকা এ সমস্ত খুব চলছে, উজ্জ্বলক দাবনা এ সমস্ত চলছে, সর্বপ্রথম সব পড়ানো হচ্ছে স্কুল কলেজে খেলা কলেজে, তাকে পরিচয় দেওয়া হচ্ছে যেখানে ঈশ্বর সম্বন্ধে কথা ভগবত তত্ত্ব সম্বন্ধে কথা সেগুলো পড়ানো হয়। দেশ থেকে যাতে ধর্মটা উঠে যায় সেই নিজেদের শিক্ষা দেশের কি প্রকার অবস্থা তাদের সময় কি খেতে গে যাবে পরিশ্রম না করলে হবে না তোমার দিয়ে পাশ করিয়ে কি হবে তাকে খেতেই খেতে আনন্দবাদন করছেন নিশ্চিতকার লোকাল ধরে চলে আসছে পাশ করুন চাকরি পান করবি খুব বড় বড় একটা পাঠশালা করলে চার মাস চলে আমাদের যেখানে সে কৃষিটা হবে সেটা কমন কম্পালশন ধরে নিলাম সেখানে কুশিক্ষাটা আমি নেব না আমি একটা স্কুল করেছিলাম ইয়েতে স্কুল হাই স্কুল তাতে ধর্ম শিক্ষাটা কম্পালশন ধর্মগ্রন্থ পড়তি এবং হিন্দু মুসলমান সবই পড়ত কম্পালসারি আমার স্কুলের রুম ধর্মগ্রন্থ পড়তে হত মুসলমানদের পড়ত এই ছেলে কলকাতার একটি ছেলে ক্লাস সেভেনে পড়ত কমপ্লেক্সে সাজিয়ে সে সব সাবজেক্টে থাকত খুব ভালো মেনে দেখছে তার কর্মী পারে ফেল হয়েছে সেটা কর্মী অগ্রাহ্য করেছে আমি তার ক্রমশ সে বাবাকে দিকেছে যে আমি সব চাকরিতে পাস করেছি ফার্স্ট হয়েছি আমাকে প্রমোশন দেয়নি বাবা বিশ্বাস করেন সব চাকরিতে পাস হয়ে ফার্স্ট হয়েছি তাকে প্রমোশন দেয়নি এটা অসম্ভব তারপর সে আমাদের স্কুলের রীতিনীতি ব্যাখ্যা করে দিয়ে দিল যে মা এটা শিখি আমি ধর্মের ব্যাপারে ভুল করেছি বলে আমাকে প্রমোশন দেখছেন বাবা ইউনিভার্সিটিতে ইন্সপেক্টর একজনকে পাঠিয়ে দিয়েছে যে তুমি টেন্ট করো ব্যাপারটা কি ইন্সপেক্টর গেল একজন মুসলমান কামাল শান্তর কামাল প্রেসিডেন্স কলেজে বাবা দেখছিল প্রেসিডেন্সি দুই ছিল ইন্সপেক্টরে আমাদের আমি সে আমার সঙ্গে সমস্ত কথা বলেছিলাম আমি সেটা বললাম আমি বললাম যে সব তুমি একটু প্রমোশন দিতে বলে চলছে দেশের মান কল্যাণ আর অকল্যাণ কেন খুব ভালো ছিল তুমি খুব ভালো ছিল বলেই তো আমার ভাব কেন এই ছেলেটা ভবিষ্যতে এমন একটা বিজ্ঞানের জিনিস আবিষ্কার করবে তখন এখন কনফার্ম বেরোব এমন একটা বিজ্ঞানের আবিষ্কার করবে গ্যাস আবিষ্কার করবে সেই গ্যাসটা ওই ঘরের দূরে একটু ফাঁকা দিয়ে সেই গ্যাসটা ছেড়ে দিবে বিশেষ লোক সব অজ্ঞান হয়ে পড়েছে আমি গভীর ভূমিকা থাকে তাদের জ্ঞান থাকে তখন দরজা দিয়ে ঘরের মধ্যে ঢুকে সব কিছু করে দিয়ে পালা এই জন্য একটা গ্যাস যদি আবিষ্কার করে এই ছেলেটা তাহলে সমস্ত বিলুপ্ত সব উল্লেখ করে দেবে এই ছেলেটাকে যদি উল্লেখ শেখানো হয় সায়েন্সের বিষয় বিজ্ঞানের বিষয় তাহলে তো সব উল্লেখ করে দিয়েছে খবরটা এই ছেলেকে দেবো না তো ধর্ম শিখো রাজনীতি কর্তব্য মানুষের কি কর্তব্য কি জীবন এটা শিখো কামালের দিন একটু বেশ ভালো সরাসরি মা বাবা যায় রাজনীতি এসে আমার আগুনের পক্ষে তৈরি বললো যে তার উপর আপনি বলছেন এখন কি করা যায় এটাকে বলেন অক্ষেত্রিক কথা